그러면 사람한테 하면 막혀. 그걸 속아서 가르쳐 주면. 이거 이렇게 다르네. 스피리추얼 사이드 가서 그걸 리즈닝을 하고 마치. 아미야마라 나 보지라고 아마들 매는 이때 어째. 단어를 우리가 그러잖아. 그걸 어디 가르나요? 영화들. 아게 많어 다퍼. 퍼러. 바그바 퍼르베 가르쳐. 기타 바그바 가르쳐 퍼르베. 보이스노벨 가르쳐 퍼러 기에. 지금 제가 내폴드 하면 나도 라스터보드 하면 나도 말. 야호 바그옷 빨아 보이스노벨 스타맨. 에칸토 아스트라이 걸어 제이던나 차르니. 제이던네르 박토가네르 니트 걸어 상고. 바베토 자니바 시탄트 소무드로 더랑고. 또 말라지. 거탈다. 지금 제가 내 그런 바보 나르토. 제가 내 나르토 빠져도 세계 내 이제 대하비. 오늘 제가 내 오늘 나르토 바보. বাস্তব অর্থবোধ হবে না সেই জন্যে উপযুক্ত স্থানে যেতে হয় অর্থবোধের জন্য বহু রকম ব্যাখ্যা দেওয়ার জন্য দুনিয়ায় সব বিভিন্ন লোক বসে আছে কি হবে প্রশ্ন আসবে কার গীতা পড়ব ভাগবত পড়ব কার টিকা ভাষ্য পড়ব প্রথমেই প্রশ্ন তিনি তারা ঠিক অর্থবোধটা হবে আমার আমি পাবো ঠিক জিনিসটা নাস্তিকের কাছে নাস্তিক অর্থ দিয়ে দেবে তার মতো অর্থ দিয়ে দেবে তাহলে হলো না কিছু যে ভগবান সবাইকে সৃষ্টি করেছেন অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন সেই ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন এখানকার সৃষ্টিত মিডিয়া আমরা তো উপরের উপরওয়ালার বসম্বদ হ্যাঁ তো সেটা আমরা বুঝতে পারছি না অথচ আমরা উপরওয়ালারই কানেক্টেড যদি কানেক্টেড তাহলে ডিসকানেক্টেড হলাম কি করে এই প্রশ্ন আসবে ডিসকানেক্টেড কেন হয়েছি আমরা তার ইতিহাস আছে তার ইতিহাস আছে সেই ইতিহাস আমাদের রিভাইভ করতে হবে কি ভুল করেছিলাম কেন আমাদের বদ্ধদশা হয়েছে কেন এখানে আমরা এসে কষ্ট পাচ্ছি কেন আমরা এখানে মায়ার সৃষ্ট ত্রেতার জ্বালা যন্ত্রণা কেন পাচ্ছি এসবগুলো আমাদের রিভাইভ করা দরকার আছে চিন্তা ভাবনার দরকার আছে এটাই সাধন সাধন অন্য কিছু নয় কি ভুল করেছি যে ভুলের জন্য আমাদের এখানে আসতে হয়েছে আমরা সব পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রী সব বুঝলেন ডাক্তারবাবু যারা আমরা এই মানিক ব্রহ্মাণ্ডে এসেছি সব আমরা ফেল করা ছাত্র ছাত্রী তারা এসে কষ্ট পাচ্ছি আবার এর ভিতরেই এক একজন আছেন যারা এখানকার আইনে তো চলেন না থাকেন এখানে কিন্তু এখানকার আইনে তাদের কিছু করতে পারে না তারা গাইডেড বাই দি সুপ্রিম রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা এখানে চলবে না অথচ সেই আইনেই তারা চলেন এখানে পাকাল মাছ হতে বলেছেন কেমন গ্রাম্য কথায় সোজা কথায় আমাদের পাকাল মাছ হতে হবে না পাকের মধ্যে থাকলেও গায়ে কাদা লাগে না বর্ণচর আম হতে হবে আমাদের আমাদের চিনতে পারবে না কেউ দরকার নেই আমাকে চেনার দরকার নেই যদি আমি ধরা যাই তাহলে আমার মরণ মৃত্যু ডাক্তারবাবু আপনি সময় একটা আছে আপনার বটে তা হলেও অসময়ে যদি রোগী এসে হাজির হয়ে যায় মরণোন্মুখ আপনাকে ট্যাকল করতেই হবে কেস দেখতেই হবে একটু অনেস্টি ঠিক সেই রকম ধরনের ব্যাপার আছে পারমার্থিক জীবনে ও লাইফেও ঠিক সেই রকম ব্যাপারই আছে ইমার্জেন্সি জানলাম এই ইমার্জেন্সি রক্ষা করতেই হবে আপনাকে কোনো উপায় নেই আপনি তো সেই প্রতিজ্ঞা নিয়েই তো প্র্যাকটিস করছেন আর যদি বলেন না এ কেস আমি পারবো না হবে না আপনাকে শেষ চেষ্টা করতে হবে রোগীটাকে বাঁচাবার জন্য দেখি না জানি তো আমি কিছু, শেষ চেষ্টা করে দেখি। ঠিক সেই রকম ধরনের অনেস্টি আছে প্রত্যেকটা ব্যাপারে, পারমার্থিক জীবনে ওই রকমই আছে। আমি নিজেকে ঠকাচ্ছি না, আমি নিজেকে ঠকাবো না, কাকেও ঠকাবো না, আমাকেও যেন কেউ না ঠকায়। এ কথা পরে, আগে নয়, আগে আমি কাকেও ঠকাবো না, এই প্রমিস। পিছনে আমাকেও যেন কেউ না ঠকায়, এটা পরে কথা, আগে নয়। ভগবান তুমি কিছু দাও, আমি তোমার জন্য কিছু শেয়ার করতে পারি, এটা ভগবানকে দেওয়া হলো না। ভগবান যা শাস্ত্রে বলেছেন সেটা আগে তুমি সাবমিশন দাও, তাহলে আমি তোমার ব্যবস্থা নিয়ে বসে আছি। তুমি দাও চাই নাই দাও, হয়ে গেল আমার, তোমার ব্যবস্থা নেওয়া আছে। শাস্ত্র বাক্য হলো এইটা, ইউনিভার্সাল ট্রুথ এটা। কান্নাকাটি আমরা করি না যে সংসারে দুঃখ কষ্ট হলে? প্রশ্ন আছে, ভগবানও আমাদের জন্য কান্নাকাটি করেন, বুঝি না আমরা, দুর্ভাগা হতভাগা, তাই বুঝি না। যারা বুঝবার চেষ্টা করেন তারা অনেস্ট, যারা বুঝে বসে আছেন বোধ হয়ে কিছু বলছেন না তারা বোকা নন। অনেক অনেক ইন্টেলেকচুয়াল জায়গ থেকে অনেক উপরে আছেন তারা, কিন্তু বলতে চান না। এই খুচিয়ে খুচিয়ে একটু তৃতীয় বিরক্ত না করলে হয়তো কথা বলবেন না, ওটা তাদের স্বভাব। তারা নিজেকে জাহির করতে চান না, নিজেকে জাহির করতে চান না, এটা সাধুর স্বভাব, তার স্বভাব। তথাপি তার কাছে একটু হাত জোড় করতে হয়, সাধুর কাছে গিয়ে হাত জোড় করতে হয়। তো গীতার মধ্যে রয়েছে কথাটা, আমার অনেক কিছু জানবার আছে, ইচ্ছা আছে, আমি সাধুর কাছে গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, নো রিপ্লাই অ্যাট অল, নো রেসপন্স অ্যাট অল, চুপ করে বসে আছেন। একজন সাধু প্র্যাকটিক্যাল ঘটনা, হুগলির গরিফা, গরিফাতে গঙ্গার ঘাটেতে একটা বট গাছ আছে, সেইখানে সেই সাধু ছিলেন। ঘটনাটা বলছি, একটা খুনে আসামি বহু খুন করেছে জীবনে, তার শেষ জীবনেতে খুব রিপেন্টেন্স এসেছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ওটা ছেড়ে দিয়েছে সব, একটা ধাক্কা আসে তো সব ছেড়ে দিয়েছে, দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সব চ্যান ট্যান করে হেঁটে করে ওই সাধুর কাছে এসে বসে। সাধু কথা বলেন না, সাধু বলেন মৌনী বাবা নাম তার, কথা তিনি বলেন, তেমন তেমন লোক হলে তার সঙ্গে কথা বলেন, কিন্তু সাধারণে জানে যে উনি মৌনী বাবা, তার সঙ্গে কথা বলেন না। সে প্রত্যেকদিন আসে সন্ধ্যাবেলায়, ঘন্টাখানে বসে, ওখানে বসে চলে যায়, আবার আসে ঠিক এবার ঘড়ি ধরা টাইমে, মাঝখানে চলে গেছে। সাধু একদিন হঠাৎ বললেন, তুমি তো রোজ আসো এখানে। হ্যাঁ আসি। কেন আসো? আমি তো কথা বলি না, এই তোমার জন্য মুখ খুলেছি আজকে, বলো কেন আসো। বলো আমার জীবন খুব খারাপ, আমি যাতে সৎ হতে পারি, সৎভাবে জীবনযাপন করতে পারি, সদ্ভাবনা নিয়ে চলতে পারি, আপনি আমাকে সেরকম আশীর্বাদ করুন। তখন তিনি বলছেন, তুমি এখানে এসে বসো, আমি তো তোমার সাথে কথা বলি না, তোমার আগে যে চিত্তবৃত্তি ছিল তার থেকে পরিবর্তন কিছু হয়েছে কিনা তুমি বুঝতে পারছো? বলে হ্যাঁ পারছি, আমার বলতে নেই, আমার একটু উন্নতি হয়েছে আমি মনে করছি, আমার কান্নাকাটি যথেষ্ট আছে, যে অন্যায় করেছি তখন আমাকে কেউ বুঝায়নি, আমি তো করেছি অনেক, কিন্তু ভগবান কি আমাকে ক্ষমা করবেন? বলছে সে, ভগবান যদি ক্ষমা না করেন আপনি আমায় ক্ষমা করুন। ভগবান ক্ষমা করুন না করুন আমি ক্ষমা করবো তোমায়। তখন হ্যাঁ আপনি ক্ষমা করলে ভগবানও ক্ষমা করবেন, আমি এটুকু বুঝতে পেরেছি। আপনি আমায় আগে ক্ষমা করুন, আপনি আমাকে নিজত্বে গ্রহণ করুন, আপনার বাচ্চা বলে মানুন, বাচ্চা আমি কিছু জানি না, ভালো মন্দ কিছু জানি না, আপনি আগে আমাকে গ্রহণ করুন, তারপর যদি কানতে হয় আমি কানবো ভগবানের কৃপার জন্য। এই তো দুনিয়া তো বোঝে না, দুনিয়াকে বুঝাতে পারবেন? বুঝানো যায় না। যতদিন পর্যন্ত না ভগবান আমাদের ওই রকম ধরনের মতিগতি দিচ্ছেন ততদিন পর্যন্ত তো আমরা বুঝতে চাই না। অথচ মানুষ খুব বুঝিয়ে লোক, মানুষকে র্যাশনাল বিং বলা হয়েছে, বলা হয়নি বলুন? তাহলে র্যাশনালিটি মানেটা কি? নীতি আদর্শ। তো মানুষ হলো নীতি আদর্শ পরায়ণ বস্তু, অবুঝ নয়, বুঝিয়ে। এবং এই বুঝটা ভগবান তাদের দিয়েছেন জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দিয়ে দেন তিনি আশীর্বাদ। তার কি কি? হেলথ, ওয়েলথ, উইজডম, অনার, প্লেজার, এই সবগুলো ভগবান দিয়ে দিয়েছেন আমাদের। শুধু বলেছেন তিনি শাস্ত্রে একটু হাত পা নাড়লেই ব্যবস্থা হয়ে যাবে তোমার, তোমাদের সব ব্যবস্থা আমি রেখে দিয়েছি। এ হলো কৃষ্ণের উক্তি বেদে বেদান্তে উপনিষদে গীতা ভাগবতে, সব ব্যবস্থা রেখে দিয়েছি, একটু হাত পা নাড়লেই তোমরা সব পেয়ে যাবে। ভগবান নিজে অহংকার করে কিছু বলেন না কখনো, কিন্তু তেমন তেমন লোক যদি হয় যে কান্নাকাটি করছে সবসময়, তার জন্য বলতে হয় তাকে নিজের। এটা নিজের অহংকার প্রকাশ করেন না, ভগবান নিজেও বলেন না আমি ভগবান, বহু কষ্টে তাকে বলতে হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে নানাটা ভগবান কখনো বলেন না আমি ভগবান।
গীতার মধ্যে তো বলেছেন আমারই শরণ নাম,
গায়ে থেকে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখে গায়ে থেকে ভগবান বলছেন ওটা। তাহলে ভগবানের এমন অহংকারও নাই, সব জিনিসটা বুঝতে হবে ডাক্তারবাবু। মাথা ঠান্ডা ভীষণ ওই ঠাকুরটার, কে সেই ঠাকুরটা? কে? সুপ্রিম অথরিটি যাকে বলা হয়েছে। যত অবতার এসছেন প্রত্যেকে এসছেন, কি বলা আছে কথাটা, আমি তোমাকেই চিনি, তোমাকেই জানি, আর কিছু আমার চেনার দরকার নেই। তোমার প্রতি আমি ভক্তি রাখতে পারি, আমায় এরকম আশীর্বাদ করে দাও ঠাকুর, আমি তোমাকে কখনো না ভুল বুঝি। কত বিচারটা তো ওই নিয়ে নিলাম। তাহলে সব জিনিসটা ওই রকম আমাদের চিন্তায় রাখতে হবে। আমরা জলে পড়ে যাইনি, স্থিতিশীল অবস্থায় আছি। যতক্ষণ ভগবান আমাদের স্মৃতিপথে আছেন ততক্ষণ আমরা মানুষ, আর যখনই ওটাকে ছেড়ে দিচ্ছি ওই পয়েন্ট, তখনই আর মানুষ নয়, তখন চারটে ঠ্যাং, তখন চারটে ঠ্যাং হয়ে গেলাম, পশু হয়ে গেলাম, রেশনালিটি চলে গেল, আমার অ্যানিমালিটি এসে গেল। এই তো কথা, মানুষ কে? দেবতা কে? আধিকারিক দেব দেবী আর কে? বা সুপ্রিম অথরিটি, এসব আমাদের জানতে হবে শাস্ত্র থেকে। ওই যে প্রপার জাজমেন্ট আছে উপরওয়ালার, সেই জাজমেন্ট আমাদের পড়তে হবে ভালো করে, বারবার করে। তাহলে কাণ্ড জ্ঞান একটু আসবে, শ্রেষ্ঠ কাণ্ড জ্ঞান হলো দিব্য জ্ঞান, বুঝলেন? দীক্ষা নিলে কি হয়, দিব্য জ্ঞান আসে। দিব্য জ্ঞান মানে সব থেকে ভালো কাণ্ড জ্ঞান, যে কাণ্ড জ্ঞান সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ নিজে কেন গেলেন গুরুগৃহে? এই বোকা হতভাগা আমরা আমরা যাবো না গুরুগৃহে, সাবমিশন দেবো না, সার্ভিং টেম্পারমেন্ট নাই আমাদের, সেইটা শিখাবার জন্য কৃষ্ণ নিজে গুরুগৃহে গেছেন, শিখাবার জন্য। ওটা দরকার আছে, ওটা না হলে হবে না তোমার সেই শিক্ষা। সন্দীপনী গুরুর গৃহে গেছেন কেমন কৃষ্ণ? ওরা যে কষ্ট করেছেন গুরুগৃহে সেই ইতিহাস কৃষ্ণ নিজেই বলেছেন, বলা আছে সব দেখে শুনে। গুরু সন্দীপনী বলছেন, তুষ্টহং ভবতুজ শ্রেষ্ঠা সত্যা সন্তু মনোরথা ছন্দাংশি যস্য জামানি ভবন্তিহ প্রত্রচ। কৃষ্ণকে বলছেন তুষ্টহং ভবতুজ শ্রেষ্ঠ, গয়লার ছেলে তাকে বলছেন দুজ শ্রেষ্ঠ। সন্দীপনী মুনি কি ভুল করে বললেন কথাটা? কেন বললেন তিনি গোয়ালার ছেলেটা? কৃষ্ণ গোয়ালার ঘরে এসছেন তিনি, তাতে তার জাত গেছে। তিনি যে নরাকার পরব্রহ্ম উপরওয়ালা, তার তো জাত যায়নি, তার তো কোনো জাত নাই, অজাত হয়ে যাত না বললে গালাগালি হয়ে যায় না। ভালো শব্দও আছে, তার ভালো শব্দও আছে, তার তার বহু গুণ বহু বিশেষণ, কমসে কম 64টা। আমরা মানুষ কেমন, আমাদের কটা গুণ আছে? 50টা গুণ বিন্দু বিন্দু মাত্রায় আছে, ইউনিভার্সাল গুড কোয়ালিটিস যা আছে এনলিস্টেড, তার ভিতরে আমাদের 50টা আছে বিন্দু বিন্দু মাত্রায়। যারা দেব দেবী স্পেশালি ব্রহ্মা শিব ঠাকুর, 55টা গুণ আছে আর 5টা বেশি আছে, অধিক পরিমাণে আছে। তারপরে এলেন নারায়ণ বা বিষ্ণু, তার কটা গুণ আছে? 60 গুড কোয়ালিটিস পূর্ণ স্বরূপে, তাকে বলে নারায়ণ বা বিষ্ণু। তারপরে 60 প্লাস আড়াই গুণ বা আড়াই রস, তাকে বলে শ্রীরামচন্দ্র। আড়াই রস কেন বলছেন? আবার ভাগ কেন, আবার ফ্রাকশন কেন? প্রথমে আছে সন্তরস, দ্বিতীয় আছে দাস্যরস, তৃতীয় হচ্ছে সক্ষরসের অর্ধেক। সক্ষরসের অর্ধেক আবার কি? হ্যাঁ, সক্ষরসকে ভাগ করা হয়েছে বড়দা ছোটদা, বড়দাকে খুব ভয় করে ছোটদা। রাম লক্ষণের, লক্ষণের যে সেবার পরিপাটি, নারায়ণ চার টুকরো করুন, চার টুকরোই সমান, দিস ফোর পার্টস আর অফ ইকুয়াল স্ট্যাটাস। লক্ষণ জানেন, শ্রীরামচন্দ্রের সেবা ছাড়া আমার চলবে না। বাকি তিনজনই তারা জানেন শ্রীরামচন্দ্রের সেবা ছাড়া আমাদের চলবে না। আর এমনি লৌকিক ব্যবহারিক বিচারেও বড়দা গুরুতুল্য, গার্জিয়ান, সে বিচারও আছে, জাগতিক বিচারও আছে, আর পারমার্থিক বিচারেও চারজনই সমান রয়েছে। এসব ব্যাপার আমাদের মানতে হচ্ছে। কৃষ্ণ স্বরূপের বেলায় আছে 64 গুণ, এই যে চারটে স্পেশাল গুণ কোনো অবতারের মধ্যে নেই। যে চারটে স্পেশাল, লীলা মাধুর্য, গুণ মাধুর্য, প্রেম মাধুর্য, বেনু মাধুর্য, এই চারটে আছে গুণ অধিক আছে কৃষ্ণের স্বরূপে। আমরা যদি বলি ওটা কমা, ওটা থেকে এটা শ্রেষ্ঠ বললে আমার অপরাধ হয়, তাহলে কি বলবো? ভাষাটা কি? তাহলে শাস্ত্রে ভাষাটা শিখানো আছে, বৈশিষ্ট্য যুক্ত এই কথা বলো। শাস্ত্র কিরকম ডিসিপ্লিন শিখিয়েছেন দেখুন। আমি যদি শ্রীরামচন্দ্রকে যদি বলি যে ওর থেকে কৃষ্ণ স্বরূপ শ্রেষ্ঠ, ঠিক ভাষাটা এরকম বলা যায় না। তাহলে কি ভাষা? সিদ্ধান্ত তত্ত্বভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপায় রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি বলছেন, বৈশিষ্ট্যযুক্ত এই ভাষা বলতে হবে। তা নাহলে তত্ত্বের চরণে অপরাধ হয়ে যাবে আমার। যে হও সে হও তোমায় নমস্কার, ওটা শুধু এমনি লোক দেখনাই নয়, অন্তরের ভক্তি। বজরঙ্গলী হনুমানজি, তিনি কি তত্ত্ব দর্শন জানতেন না? তিনি তো গুরুতত্ত্ব। হনুমানজি কে? গুরুতত্ত্ব। লক্ষণ কে? গুরুতত্ত্ব। তারাই শিখাচ্ছেন তত্ত্ববস্তুকে, শ্রীরামচন্দ্র কে শিখাচ্ছেন, গরুড় মহাবলী তত্ত্ব দর্শন শিখাচ্ছেন জগৎকে। আমার কৃষ্ণ এইরকম, গুরুতত্ত্ব ওরা, জগৎগুরু তত্ত্ব। ব্রহ্মাজি জগৎগুরু তত্ত্ব, শিবজি জগৎগুরু তত্ত্ব। যদি জগৎগুরু বলে না মানতে পারি ব্রহ্মাজিকে শিবজিকে, তাহলে আমার কিছুই শিক্ষা হয়নি। সাধন পথে ভজন পথে আমার কিছুতেই উন্নতি হবে না যদি আমি এই তত্ত্ব দর্শন যদি না শিখি, না জানি, না বুঝি। এই ইউনিভার্সাল ট্রুথ, আমার নিজের কল্যাণের জন্য শিখতে হবে ওটা। আমার নিজের যদি কিছু কল্যাণ হয় তবে তো অপরের কল্যাণ আমি চিন্তা করবো, আমার তো নিজের কল্যাণ হয়নি, হচ্ছে না, সেই জন্য আমাকে শিখতে হবে সবটাই, জানতে হবে সবটাই। আমি চুপ করে বসে থাকতে পারি না, আমি তো চেতন জীবাত্মা, বোধহয় বসে থাকবো হবে না, হয় না। তা মৌনী বাবা একজন, জগতের সম্মান আছে তার, পরমার্থ ক্ষেত্রে তার সম্মান নেই। তুমি চুপ করে বসে আছো কেন? তোমার মুখ আছে না? বলে হ্যাঁ আছে। তো সব ঝড় ঝাপটা সব সহ্য করতে হবে, তবে তো ভগবানের পরীক্ষা শেষ হবে। পরীক্ষা দিয়ে তো পাশ করবো আমরা নাকি? আমরা ফেল করবার জন্য তো পরীক্ষা দেবো না, পাশ করবো, ভালোভাবে পাশ করবো, ডিস্টিংশনে পাশ করবো। এমন যদি ধৈর্য উৎসাহ থাকে আমাদের, তাহলে আমরা নিশ্চয়ই সাধন ভজনে উন্নতি লাভ করবো। এই ধৈর্য রাখতে বলছেন তো, এই ধৈর্য ছেড়ে গেলে কিচ্ছু হবে না। এই ধৈর্য রাখার নামই সাধন, চেষ্টা রাখতে হবে, স্বচ্ছ গুণ রাখতে হবে, সেটা না কিছুই হয় না। তো এই সংসারে কোনো একটা জিনিস পেতে গেল প্রচুর ধৈর্য রাখতে হয়, বছরের পর বছর রাখতে হয়, আর এটা তো হাতের মুঠির মধ্যে নাই আমাদের, অথচ দরকার। ওটা যদি না হয় তাহলে আমাদের জীবন বৃথা হয়ে যায়, বিফল হয়ে যায়। সকালবেলায় ডাক্তারবাবু এসেছিলেন তো, এসে প্রশ্ন করলেন, যদি মানুষ যদি দীক্ষা না নেয়, তার যদি দীক্ষা না হয় তার কি কিছু হবে না? আমার না কিছু হবে না, শাস্ত্রে লেখা আছে। দীক্ষা নিতেই হবে? হ্যাঁ দীক্ষা নিতেই হবে, দীক্ষা নিতেই হয়, দীক্ষা না হলে তার জীবন সফল হবে না। জীবনের যে সফলতা ঠিক ঠিক শাস্ত্রীয় ভাষায় হবে না, সেটা হবে একটা কিছু, দুনিয়াদারি কিছু হবে। দুনিয়াদারির বাইরে যেটা আছে সে অ্যাচিভমেন্ট হচ্ছে না, সে প্রাপ্তি হবে না, দীক্ষার দরকার। দীক্ষা না নিয়ে কে পার পেয়েছে বলুন না, উদাহরণ দেখান। শাস্ত্র থেকে প্রমাণ দেখান যে দীক্ষা হয়নি এদের। দীক্ষা মানে যা, তার থেকে অনেক বেশি হয়েছে ব্রজের লোকের, ব্রজবাসী বলুন আর ব্রজবাসিনী বলুন, তার থেকে বেশি হয়েছে তাদের। একদিনের ব্যাপার না তো, কিরকম ভজন করবো আমরা? প্রসেস প্রসিডিওর বলা আছে, রণ্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, ব্রজ গোপীগণ যেভাবে ভজন করেছেন সেই রকম প্রসেস প্রসিডিওর নিতে হবে, এই তো কথা। আমরা কতটুকু পাবো সেটা পৃথক জিনিস, কিন্তু আলটিমেটামটা আমাদের চিন্তা করতে হবে, কোথায় যাব, কি দরকার আমাদের, কেন কান্নাকাটি করছি, কতটুকু পেলে খুশি হব, এসব কথাগুলো তো আলোচনার বিষয়। কয়েক লাখ টাকা পেলে আমি খুশি হব? না না না, সবই না না। হ্যাঁ কোথায়? তা হ্যাঁ যেখানে সেখানে তো চিন্তার বাইরে। যে ব্রেনটা আমরা পেয়েছি সে ব্রেনের বাইরে, ভগবান তো ধরা ছোঁয়ার মধ্যে নাই সাধারণভাবে, অতি মর্তত্বতার রয়েছে, বাহাদুরি আছে, মহা খেলোয়াড়, বড় খেলোয়াড়, কিরম খেলোয়াড়, ঐন্দ্রজালিক ঠকায় না তাহলে? হ্যাঁ ঠকায়, ঠকান তো ইচ্ছা করলে, দরকার হলে ভগবান ঠকান বলে, হ্যাঁ ঠকাবেন না কেন, পরীক্ষা তো তার, ঠকাঠকির বাজার তো পরীক্ষা। যদি তিনি দেখছেন এই জীবাত্মা নিজে ঠকতে চায়, সে ঠকাটাই পাবে, তার পক্ষে ভগবত কৃপা প্রাপ্তি সম্ভব না। কিন্তু যিনি পরীক্ষায় উত্তীর্ণ তার তো হয়ে গেছে, তারা বা নূতন করে প্রাপ্তি আবার কিসের, তার তো হয়ে বসে আছে। আমার তো সেই ধৈর্য স্থৈর্যের পরীক্ষাতেই ফেল হয়ে যাচ্ছি এ সংসারে, অল্পেতেই। বাহাদুরি আমাদের এত বেশি আজকাল, সে বাহাদুরি ঈশ্বর ভগবানও করতে পারছেন না, এইরকম অবস্থা, ভগবানও করতে পারছেন না। হ্যাঁ এটা ঠাট্টা করেই বলতে হচ্ছে, ভগবান যদি করতে পারেন তাহলে কেন আমরা চালাকি করি, ভগবানের সঙ্গে ঠকাবাজি করি কেন, গুরু বৈষ্ণবদের সঙ্গে ঠকাবাজি করি কেন, চিটিং ম্যাচ, ভগবান সব থেকে বড় চিটিং ম্যাচ, তার সঙ্গে পেরে ওঠা যাবে না, তাকে ঠকিয়ে দিয়ে আমরা কিছু আদায় করব হবে না, তেমন বাহাদুর তিনি, বাহাদুর তিনি ছাড়েন না। আর সোজাসুজি যদি হই তাহলে ওসবের মধ্যে কোনো ব্যাপার নেই, কৃষ্ণ যদি হও তোমার বলে একবার মায়া বন্ধ হতে কৃষ্ণ তারে করেন পার, অর্থটা কি, ফুল সাবমিশন, পূর্ণ শরণাগতি, পূর্ণ আত্মসমর্পণ, যেখানে এটা আছে সেখানে আর কোনো প্রশ্ন নাই, সেখানে তো সব হয়ে বসে আছে, ভগবান তো কথা বলছেন না, চুপ করেই তো আছেন, তাকে কথা বলাতে হবে, তার কাছ থেকে উপদেশ নিতে হবে। আমার আত্যন্তিক কল্যাণ শব্দটা বাবার রয়েছে, আত্যন্তিক কল্যাণ মানে যে কল্যাণের শেষ নেই, যে কল্যাণের কোনো তুলনামূল্য নেই, জগতের কোনো বিষয়ের সঙ্গে তার তুল্যমূল্য অবস্থা নাই, আত্যন্তিক কল্যাণ, পরমার্থিক কল্যাণ, আত্মকল্যাণ, শ্রেয় আর প্রেয় দুটো শব্দ শাস্ত্রের সব জায়গায় লেখা লেখা আছে, আত্মকল্যাণজনক যে ব্যবস্থা তাকে বলে শ্রেয়, আর আত্মকল্যাণের বাইরে জগতের যত ব্যাপার সেগুলো শ্রেয়। তো আমরা কোনটা চাই আগে প্রশ্ন, ভগবান প্রশ্ন করে বসে আছেন শাস্ত্রে, তোমরা কোনটা চাও, কাছে পরীক্ষা তো দিতে হবে আমাদের, সে পরীক্ষায় পাশ করলেই তবে তো পাশ, ঠিক ঠিক পাশ, তখন তো আমার ব্যবস্থা, তাহলে আমার ব্যবস্থা কে নিচ্ছে? ওই সকলের যেমন আমারও সেরকম, আর যদি স্পেশাল কিছু দরকার আমার তাহলে আমাকেও স্পেশাল হতে হবে, তাহলে ভগৎ কৃপা পাওয়া যাচ্ছে না, তো স্পেশাল ব্যাপার। ভগবান সকলকে খাওয়াচ্ছেন ফেরাচ্ছেন, সাধারণ নিয়ম, যে ছেলেটা যে মেয়েটা গার্জিয়ানের কথা শোনে শুনে চলে তার একটা স্পেশালিটি আছে। আমরা যদি সবাই পরাত্পরতত্ত্ব সেই ভগবানেরই সন্তান, তাহলে আমাদেরও স্পেশালিটি দরকার প্রত্যেকের। এই স্পেশালিটি মানে কি? সাধন ভজনে বৈশিষ্ট্য, সকলের থাকছে না তো, আমরা সকলেই সাধারণ মানুষ, কমন ম্যান, কমন হলে তো সেখানে আর সুবিধা বেশি নেই, স্পেশাল গ্রেস দরকার, স্পেশাল গ্রেসের জন্য স্পেশাল চেষ্টাও দরকার, স্পেশাল কান্নাকাটিও দরকার, তাহলে পাবো কি করে? ভগবান তো সহসা ধরা দিচ্ছেন না। রাজা পরীক্ষিত শ্রীমদ ভাগবত শ্রবণ করে যাচ্ছেন অনর্গল ভাবে, সাত দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, গঙ্গা তীরে প্রায় ভবিষ্যণে থেকে শ্রীমদ ভাগবত কথা বর্ণনা করছেন সুখদেব, তাই শুনে যাচ্ছেন। বাহ বাহ, চমৎকার চমৎকার, আরো বলুন আরো বলুন। কখন তক্ষকে এলো আর কখন দংশন করলো বুঝতে হবে আমাদের পরিচয়। চৈতন্য মহাপ্রভু নিজে তার পরিচয় বলছেন, তিনি তো স্বয়ং ভগবান। কৃষ্ণ বহু উপদেশ দিয়েছেন গীতা ভাগবতে, ডাইরেক্ট শুনি নেই আমরা, বুঝি নেই আমরা, মাথায় ঢোকে নি আমাদের, আমরা তা নিতে পারিনি। ওষুধ গেলাবিনি সুপ্রিম ফিজিশিয়ান, সব থেকে বড় ডাক্তার, কৃষ্ণকে বলা হয়েছে হার্ট লাংস স্পেশালিস্ট, কৃষ্ণকে বলা হয়নি হৃদয় পীড়িত যার কৃষ্ণ চিকিৎসক, তার পবর রোগ নাশিতে চতুর, কৃষ্ণকে বলা হলো। এমন হার্ট লাংস স্পেশালিস্ট ডাক্তার খুঁজে পাওয়া যায় না ভগবানের মত। তার একান্ত ভক্ত নারদ ঋষি, তিনিও কম হার্ট লাংস স্পেশালিস্ট নন, ধনকুবেরের দুটো ছেলে বান্দারমি করছে, মদ খেয়ে মাতলামি করছে, নারদ ঋষি বললেন এদের তো কল্যাণ করতে হবে। পরদুঃখ দুঃখী বৈষ্ণব নারদ ঋষি, ডাক্তারি তিনি ভগবানের কাছ থেকেই শিখেছেন, স্পেশালি আবার হার্ট লাংসের চিকিৎসা বৈষ্ণব দিয়ে দিলেন। এই মাতলামি করছো, মাতলামি করবার জন্য তোমরা এই দেবতাদের এতে এসেছো, তোমরা জগতের লোক শিখুক জানুক তোমাদের পানিশমেন্ট হওয়া দরকার, পানিশমেন্ট অ্যাট দি সেম টাইম কৃপা, পানিশমেন্টটা পানিশমেন্ট নয়, দুরূপে তারা আছে স্বরূপে এসো, এই শিক্ষা। কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, যখনই অভিসম্পাত হয়ে গেছে তখনই কান্নাকাটি, আমাদের কবে উদ্ধার হবে? বলে দিলেন দিব্য শতবর্ষ পরে তোমাদের উদ্ধার হবে, কৃষ্ণ যখন আসবেন লীলায় তার পাদস্পর্শে তোমরা উদ্ধার লাভ করবে। ঠিক যেমন বলেছেন নারদ ঋষি সেই অনুসারেই কৃষ্ণ ব্যবস্থা নিয়েছেন, বাচ্চা তো কোমরে দড়া লাগানো আছে, দামোদর উদরে যার দাম বন্ধন রয়েছে আমাগুড়ি দিচ্ছে ওই বাচ্চাটা, দুটো গাছ দাঁড়িয়ে আছে, কোন গাছ? অন্য গাছ নয়, ডাক্তারবাবুর ব্যবস্থা তো যমল অর্জুন বৃক্ষ হও তোমরা, অর্জুন বৃক্ষ বলে হ্যাঁ, হার্ট লাংস স্পেশালিস্ট নারদ ঋষি হার্ট লাং সব খারাপ হয়ে গেছে তোমাদের, রিভাইভ করতে হবে। এটা অর্জুন গাছ হোক, অর্জুন গাছের ছাল ছালের রস খাওয়ানো হয়, হয় না? তাদের হার্ট লাং যাদের খারাপ হয়েছে তাদের খাওয়ানো হয়। তাহলে ডাক্তারটা তো ভালোই ডাক্তার, কবিরাজটা ভালোই চিকিৎসক, ভালো বিষক্তম ডাক্তারের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার বিশেষণ আছে নারদৃষ্টি বিষক্তম। তিনি ব্যবস্থা করে দিয়েছেন, বাচ্চা পুদুকলের সঙ্গে বাঁধা ছিল ওই দড়ি, ওই টানতে টানতে হামাগুড়ি দিয়ে দিতে ওই উদুকল বাজিয়ে দিয়েছে দুটো গাছের মাঝখানে, ঝড় নেই কিছু নেই, একেবারে সমূলে উৎপাটিত হলো বৃক্ষ। তার থেকে দুই মহাপুরুষ বেরিয়ে এলেন, দুই দেবতা, সে স্তব করছেন, ওই বাচ্চাকে স্তব করছেন, তারা বাণী গুণানুকথা নিয়ে শ্রবণ কথা আয়াম ভাগবতের রয়েছে। কৃষ্ণ হাসতে হাসতে বলছেন, আমার পরমভক্ত নারদ তোমাদের অভিসম্পাত করেছেন, তোমাদের এই চিন্তা ছিল, বলো ছিল না? হ্যাঁ ছিল। এখন কি হচ্ছে চিন্তা? আপনার দর্শন তো আমাদের পক্ষে কখনই সম্ভব ছিল না, এই নারদঋষির করুণায় আপনার দর্শন পেয়েছি আমরা, আমাদের কল্যাণ বিধান করুন, আপনি আশীর্বাদ করুন। তখন তাদের কি বলেছেন? উত্তরের সঙ্গে দৃষ্টি তোমরা যাও, চলে যাও। উত্তর দিকে কেন? উত্তর দিকে যেতে বললেন কেন? ওই দুজনকে উত্তর দিকে যেতে বললেন কেন? দক্ষিণ দিকে যেতে বললেন কেন? বলে দক্ষিণ দিকটা খারাপ, দক্ষিণ দিকটা খারাপ। বলে হ্যাঁ, নরকের দ্বার দক্ষিণ দিক। পিতামহ ভীষ্মদেব যুদ্ধতে যখন পড়েছেন, বাণ জর্জরিত হয়ে বাণের উপরেই পড়ে আছেন, শুয়ে আছেন, যাচ্ছেন না তিনি। কেন? সময়টা খারাপ, ভালো সময় যখন আসবে তখন আমি যাব। ইচ্ছা মৃত্যু, শুধু ভীষ্মদেবেরই ইচ্ছা মৃত্যু ছিল তা নয়, অনেকের এরকম হয়েছে ইচ্ছা মৃত্যু, ইচ্ছা করলেই চলে যাচ্ছেন তারা, ইচ্ছা করলেই চলে আসছেন ভগবত ইচ্ছা পূরণের জন্য। তা এমনই ব্যাপার, উত্তরের সঙ্গে দিছি কেন? বৈকুণ্ঠের দিকে যাও, শুধু বৈকুণ্ঠের স্থিতি নাই, একবারে গুলো বৃন্দাবন, ভগবান স্বয়ং সব সর্বসমর্থ, তিনি কাকে গরুড় করতে পারেন, কাকে রে গরুড় করে, ওই সে দয়াময়, সেই দয়াময় কৃষ্ণ যা ইচ্ছা করবেন, সাধারণের দ্বারা হবে না ওটা, কিন্তু তার অসীম করুণা তাদের সেই গতি দিয়ে দিলেন। আর তোমাদের দেবতাদের ওখানে আর যেতে হবে না, যাও, যে প্রমোশনটা দিয়ে দিলেন সে প্রমোশন আর সাধারণ মানুষের হয় না, ওই দুজনকে দিয়ে দিলেন। ওই রকম ভাবে কোন রকম যদি আমরা পেয়ে যাই আর আমাদের পায়ে, এই বকবক করছি আমি ডাক্তারবাবুর সামনে, এখনো বোধ হয় আমার কিছু হয়নি, ওই জন্য ডাক্তারবাবুর সামনে বকবক করছি। যখন আমার হয়ে যাবে তখন আর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো না, আবার খুব বেশি করে বলবো। কেন? ঠাকুরের নাম কীর্তন ছাড়া তো কোনো উপায় নেই, তার নাম রূপ গুণ লীলা কথা ব্যাখ্যা করা ছাড়া তো আমাদের অন্য কোনো কর্তব্য নেই, কর্তব্য নেই। চুপ করে বুঝাই পড়ে থাকলে জগৎকে ঠকানো হয়, আর তার কথা সবসময় বলতে বলতে গেলে আমার ঠকাবাজির কোনো ব্যাপার নেই, আমার স্বাভাবিক অবস্থা। সব সময়ের জন্যই সেই প্রেমময় ভগবানের নাম রূপ গুণ লীলা কথা আমরা বর্ণনা করবো, কীর্তন করবো, এটাই তো আমাদের স্বাভাবিকতা, মুক্ত জীবের স্বাভাবিকতা। কি করবো, সবসময় করবো, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত করবো, বলো বেশ আর না তারপরে না, তারপরে করব, সর্বক্ষণের জন্য করব, চব্বিশ ঘন্টার জন্য করব, যেখানে থাকবো সেখানেই সেবা করব। তার ভগবানের ডাইরেক্ট সেবা পাওয়া যাবে বড় বৃন্দাবনে। আমাদের সেই প্রচেষ্টা, সেইটাই আমাদের আলটিমেটাম, সেই তত্ত্বকে বুঝবো, তার প্রতি এ থাকবো, আমরা সাবমিসিভ থাকবো, এইটাই তো বড় কথা। তাকে ভুল বুঝবো না কখনো, কেউ বললেও মানবো না, কেন সব বলা আছে শাস্ত্রে। আমি যদি আলোচনা করি সব জানতে পারবো, বুঝতে পারবো। কৃপা বিনাশটার তত্ত্ব কেউ নেই জানে, গুরু বৈষ্ণব কৃপা দরকার, ভগবত কৃপা দরকার, এটাই হবে আমাদের, এই জন্মেই পেতে হবে, শতবর্ষ জন্মের অপেক্ষা নেই, এই জন্যেই পাবো। ঠিক এমন ধৈর্য, এমন উৎসাহ আমাদের দরকার আছে। ডাক্তারবাবু আজ এই পর্যন্ত থাক, সময় হয়ে যাচ্ছে ওদিকে।
যেহেতু জীবাত্মা অজর, তার জন্ম মরতে নয়, জায়তে মৃজতে বা কদাচিৎ নায়ান পুরানে অন্যমানে শরীরে, আমি মুক্ত হয়ে গেছি। কিন্তু যখনই সে ভগবানকে অবহেলা করছে তখনই তার সব সিস্টেমটাই বন্ধ হয়ে গেছে। সে যখনই ভক্তিকে বাদ দিচ্ছে আমি কর্মের দ্বারাই সবকিছু পেয়ে যাবো, সবকিছু কন্ট্রোল করতে চাইছেন। আর যোগী, যোগ তো অনেক রকম আছে, প্রত্যেকটি সিস্টেমের গায়ে যোগ শব্দ লাগানো আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, যোগযোগ শব্দগুলো লাগানো আছে। তথাপি যোগ শব্দের একটা পৃথক অর্থ আছে, যোগযুক্ত হওয়া। হরযোগ আর রাজযোগ দুটো জিনিস, হরযোগী যদি রাজযোগকে বাদ দিয়ে দেন, ভক্তিযোগকে বাদ দিয়ে দেন, তাহলে আর ঈশ্বরের প্রতিকামনা হলো না, ওটা নিষ্ফল হয়ে গেল। সেই সব কথাগুলো শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা উদ্ধবকে বুঝাচ্ছেন, গীতার মধ্যেও বুঝানো হয়েছে কথাটা, আবার ভাগবতের মধ্যেও এসে গেছে ওই বিষয়ে। না সাধারণ বিমান যোগ, না সাংখ্যান ধর্ম উদ্ধব, না সাধ্যায় তপত্যাগ যথা ভক্তির মমর্জিতা, আমার প্রতি ঘনিষ্ঠা ভক্তি আমাকে যেমন বসীভূত করে, কৃষ্ণ বলছেন উদ্ধবকে। কর্ম জ্ঞান যোগাদি প্রচেষ্টা আমাকে বসীভূত করতে পারে না, যখন তারা আমার ভক্তিকে বাদ দেওয়ার চেষ্টা করছে, জিনিসটা বুঝাচ্ছে। তাহলে কর্ম জ্ঞান যোগাদি প্রচেষ্টা সফল কখন হবে, ভক্তিকে যখন নিয়ে চলব তখন। এই ভক্তি বৃষ্টিকে কি বলছেন, এক, একের প্রসন্ন দশ, দশের প্রসন্ন একশো, একশোর প্রসন্ন হাজার। এই বাজিকে এক রেখে দিয়ে যতগুলো শূন্য গুটিয়ে যাচ্ছি, প্রত্যেকটা শূন্যের মূল্যায়ন হচ্ছে দশ দশ গুণ করে। বাজিকে একটাকে পুঁছে দেওয়া হোক, অমিট করা হোক, দশটা শূন্য যদি পড়ে থাকে তার কোনো মূল্যায়ন আছে কি, তার কোনো মূল্যায়ন নেই। বাজিকে যে এক আছে, এই এক হলেন এবং এবার দ্বিতীয় এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান, তাকে যখন নিয়ে চলছি আমরা আমার জীবন পথে, তখনই আমার সবটার মূল্যায়ন। এই কর্মজ্ঞান যোগাদি যত প্রচেষ্টা, সব প্রচেষ্টা বিফল হয়ে যায় যদি আমরা ভক্তি বৃষ্টিকে সঙ্গে নিয়ে না চলতে পারি। সত্যি উদাহরণ দিয়ে জানাবো, কেন্দ্রবিন্দু হচ্ছেন ভগবান। আমরা সংসারে থাকবো, সংসারের সব কিছু কর্তব্য পালন করবো, কিন্তু সব কর্তব্যের ভিতরে শ্রেষ্ঠ কর্তব্য কি, যদি জিজ্ঞাসা করা হয় আপনারা অনেকে অনেক রকম উত্তর দেবেন, কিন্তু ছাত্র সেটা উত্তর হয়তো শুনবেন না। ছাত্র কি বললেন? ভগবানকে ভুলে আমরা এই সংসারে এসে আমাদের মুখ্য তাৎপর্য উদ্দেশ্য প্রধান কর্তব্য কৃষ্ণ ভোজী বার্তারে সংসারে আইন। এখন সেই কৃষ্ণ বিষ্ণুকে বাদ দিয়েই তো আমরা চলছি। যদি কোনো কাউকে জিজ্ঞাসা করা হয় আপনি একটু ভগবানের নাম টাম করুন না, বয়স তো হয়ে গেল, সময় তো হয়ে গেছে আপনার, তখন সেই ব্যক্তি বলছেন সময় নাই, সময় নাই, সময় কে দেবে আমাদের? সময় যদি আমি নিজে না বের করি আমার ডেলি রুটিন লাইফ থেকে আমাকে সময় কে দেবে? সময় তো আমাকেই বের করতে হবে, আমাকে সময় কেউ অ্যালাউ করে না। সে সময় ঈশ্বরের সাধন ভজনের যে সময় সেটুকু আমাকে বের করতে হবে এবং সেইটুকু সময় তার জন্য দিতে হবে। আজই কথা হচ্ছিল একজনের সঙ্গে, আমি যুক্তি দিয়ে বললাম যে আমরা আট ঘন্টা অফিসে খাটি, ওভার ডিউটি করে না হয় 12 ঘন্টাই করলাম, না হয় 16 ঘন্টাই করলাম, তাহলে তো 8 ঘন্টা বাকি থাকছে, এর ভিতরে কিছুটা বিশ্রামের সময় থাকিল, কিছু সময় তো বের করতেই হবে, 1 ঘন্টাই হোক 2 ঘন্টাই হোক সেই সময়টাই আবাদ করতে হবে। ঈশ্বরের সাধন ভজনে আচার্য শঙ্করপাদের মহোদ্গত আপনাদের অনেকেরই মুখস্থ আছে, কাকব কান্তা কর্তে পুত্র সংসার ওয়ম অতীব বিচিত্র কচ্চত্তম বা কুত আয়াত সত্তম চিন্তয় কবিজান ভ্রাত। হে তুমি কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, এই সংসারে কেন এলে তুমি, কি বা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে? প্রশ্ন তত্ত্ব জিজ্ঞাসা এসব নিয়ে চিন্তা ভাবনা করবার দরকার আছে। শুধু এলাম খেয়ে থেকে করে চলে গেলাম এতে কোনো বাহাদুরি নাই, পজিটিভ সাইডের কিছু কাজ করার দরকার আছে। পজিটিভ সাইড সংসারে যা কিছু আমরা করছি ভগবানকে বাদ দিয়ে সবগুলি নেগেটিভ সাইড, আর তাকে নিয়ে যতটুকু করবো সেটুকু পজিটিভ সাইড, সেই কথাই বলা হচ্ছে। বলা হচ্ছে অনেক সময় আমাদের কিছু জমা রাখার দরকার, পরকালের কিছু করি দরকার, সম্বল কিছু দরকার, তা পরের করি জোগাড় করতে গেলে তো পজিটিভ সাইডের সঞ্চয় দরকার, ফিক্সড ডিপোজিট এ সংসারের না, স্পিরিচুয়াল সাইডের ফিক্সড ডিপোজিট প্রয়োজন আছে। সাধন ভজন না করলে কি করে সেই জমা ঘর আসবে বলুন? সারা জীবন ধরে যদি বিষয় 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 নিয়ে যদি তাকে ব্যস্ত থাকলাম, ওই করতে করতে তো অন্তিম সময় এসে গেল, তখন কি করবো? উত্তরটা কি দেবো তখন? সাধনার ক্ষেত্রে ভগবানের যারা একান্ত ভক্ত, ভগবানের প্রতি একান্ত ভাবে আশ্রয় গ্রহণ করেছেন যারা, সেই রকম ভক্তকে দিয়ে ভগবানের শিক্ষা দিচ্ছেন সাবধান যেন শেষ সময়টা তোমার ভালোভাবে কাটে। ভরত মহারাজ যার নামানুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ, তার আগের নাম ছিল কি? এই দেশের নাম অজনাভবর্ষ। ভরত মহারাজের নামানুসারে ঋষভ দেবের জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ, তার নামানুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তিনি তপস্যা করছিলেন, একটা মৃগ শিশুর পাল্লায় পড়েছিলেন, শেষ করে আপনাদের পেয়েছি হয় জানা আছে। মরবার সময় তিনি সাধন ভোজন বাদ দিয়ে ভগবানের চিন্তা ভাবনাটা ভুলে গেছেন, সে সময় মৃগ শিশুর চিন্তা করছেন, মৃগটিকে চিন্তা করতে করতে মহারাজ ভরতে মৃত্যু হলো। গতিটা কি হয়েছে জানা আছে আপনাদের সকলেরই? মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন, ব্যাপার কি? একজন রাজা, ধার্মিক রাজা, তিনি তপস্যা করছিলেন, ভগবত ভক্ত, ওই ওকে দিয়েই ভগবান শিক্ষা দিচ্ছিলেন, দেখো আমাকে ভুললে কি হয়। সব সময় সেই ভগবানকে স্মৃতিপথে রাখার কথা রয়েছে শাস্ত্রে, কখনো সেই ভগবানকে ভুলবে না। উনি যেন সাময়িক ভাবে ভুলে গেছেন মহারাজ ভরত, তিনি মৃগ হয়ে জন্মগ্রহণ করলেন। তাহলে যার শেষ ভালো তার সব ভালো, তাহলে যার শেষ ভালো তার ঈশ্বরের চিন্তা ভাবনা প্রয়োজন আছে। ভগবানের সন্ধান যদি থাকে পিছন দিকে তাহলে সদ্গতি হবে। অন্তকালে জমানে পরাগতি লাভ করা যাবে কিভাবে? ভগৎ চিন্তা করিলে ভগবৎ চিন্তার প্রয়োজন আছে। তার জীবনে তো সাধনা দরকার আছে, তাহলে কর্তৃত্ব দরকার আছে, অভ্যাসযোগ্য দরকার আছে, তা নাহলে কি করে হবে? সেইটাই শিক্ষা। কিন্তু জড়ফল তিনি তো আমাদের মতো হতভাগা ছিলেন না, সাধন ভজনের প্রচুর বহুকার ছিল, যদিও ভগবান তাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। তিনি তিনজনই ভগবানকে লাভ করলেন, লক্ষ লক্ষ জন্ম চলে যাচ্ছে, তথাপি কোনো গ্যারেন্টি থাকছে না, উনি তো তিনজনে পেয়েছেন। প্রথম জন্ম ক্ষত্রিয় রাজজন্ম, দ্বিতীয় মৃগজন্ম, তৃতীয় ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু তিনি জড় ভারত হয়ে গেছেন। আমি কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে কথা বলবো না, তালা বোবার থেকে থাকবো, কারোর সঙ্গে মিশলেন না তিনি। তার অন্তর চিন্তিত বিক্রি নিয়ে সাধন ভজন নিয়ে তিনি চলে গেলেন। উদাহরণ তো সবগুলো রাখা আছে, কেউ একজনই সাধনার দ্বারাই ভগবানকে পেতে পারে, কিন্তু প্রচেষ্টার তো সেরকম থাকা থাকা দরকার আছে, আমরা হচ্ছে না, তা আমরা চেষ্টা যেন না ছাড়ে, শাস্ত্র সেইটাই বুঝাচ্ছে না। আমরা সবসময় চেষ্টা ভীষ্ট হয়ে অগ্রসর থাকি, যদি চেষ্টা করি তাহলে ফল লাভ নিশ্চয়ই যায়। এবং তার ভিতরে আন্তরিকতা বলে একটা জিনিস আছে, সেটাও প্রয়োজন আছে আমাদের সাধন ভজন ক্ষেত্রে। আমি ভালো জানবো, শিখবো, বুঝবো, এ প্রতিজ্ঞা যদি থাকে ভগবান অন্তর্গামী সূত্রে নিশ্চয়ই আমাকে জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, সেরূপ সঙ্গ দিয়ে দেবেন। অনেকে বলছেন সাধু কোথায় পাবো, সাধুকে কি করে চিনবো, সব ব্যবস্থা সেই ভগবানই করেন অন্তর্গামী সূত্রে, একথা শাস্ত্রে কারোর সাথে বলা আছে। কিন্তু আমার চেষ্টাটা তো তিনি দেখবেন, বাচ্চা শিশু যদি ঘুমিয়ে আছে তাকে মা বাবার কোলে নিতে যাচ্ছেন না, কিন্তু যখন সে সম্মান করে আশ্বাস করে তখন মা গিয়ে তাকে কোলে তুলছে। সেই প্রেমময় ভগবান ওই রূপ, ভক্তের দুঃখ কষ্ট ব্যথা মনোবেদনা ভগবান উপলব্ধি করছেন অন্তর্যামী সূত্রে, সেটাকে পেতে চায়, এটা যদি বোঝেন ভগবান তিনি হাত বাড়িয়ে আছেন, কথা বলা আছে শাস্ত্রে। আমরা তো পরীক্ষা দিতে চাচ্ছি না, আমরা বর্তমানে পরীক্ষার্থী হয়েও পরীক্ষা করতে চাই না, পরীক্ষা দিতে চাই না। যারা পরীক্ষা গ্রহণকারী তাদেরই পরীক্ষা নিতে চাচ্ছি বর্তমান। ভগবান তিনি আমাদের পরীক্ষা করবেন, পরীক্ষক তারই পরীক্ষা নিতে চাচ্ছি আমরা, পরীক্ষার্থী হয়ে কি হবে? আমরা আমাদের ধর্ম রক্ষা করতে পারছি না, তো ভগবান সংক্ষেপ বস্তু, পরমপাশ্য বস্তু, কিন্তু আমরা ভগবানকে খাটিয়ে নিতে চাচ্ছি, তারই যেন পড়াতে চাচ্ছি, তুমি পড়াতে আমাদের কাছে অদ্ভুত কথা। ভালো চাষাবাদ হয়েছে তখন অহংকার করি আমি, চাষাবাদ আমি করেছি, অনেক পরিশ্রম করেছি, বহু সার প্রয়োগ করেছি, বহু জনমজুর লাগিয়েছি, তবে এই ভালো চাষ হয়েছে। আর বলদ দুটো অসুস্থ হয়ে পড়েছে চাষ করে করে, বলদ দুটো মারাই গেল, সেই আমি তখন বলি হে ভগবান তুমি এত নিষ্ঠুর, আমার এই বলদ দুটোকে মেরে ফেললে, বাহ কি সুন্দর বিচে। ভালো চাষ যখন হয়েছে তখন আমি করেছি সকলকে বলছি, আর বলদ দুটো যখন মরে গেছে তখন সেই আমি বলছি ভগবান তুমি আমার বলদ দুটোকে মেরে ফেললে। মানুষ কেমন সুবিধাবাদী বলুন তো, আমরা তো আজ এই রূপ সুবিধাবাদী হয়ে আমাদের কোনো দোষ নেই, সব দোষ যত দোষ নন্দ বর্ষা ভগবানের দোষ, বললে তো হবে না। যদি আমাদের নিষ্ঠা থাকে, যদি আমাদের আন্তরিকতা থাকে, তাহলে আমাদের পক্ষে কিছু ব্যবস্থা আছে। সেটাই গীতা ভগবত ছাত্র সব দিয়েছে, মানে সামান্য আলোচনা করে রাখি। আজকে গৃহস্থ গৃহস্থ রূপে সংখ্যা এখানে হল, আমরা সবসময় একটা জিনিস বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, কথাটা হল ভগবান আমাদের পরে বেশি দায়িত্ব দিয়েছেন, তাই আমরা সকলের উপরে, আমরা সকলের উপরে মানে গারস্থ ধর্ম সকলের উপরে, এ অনেকে বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি, কিন্তু ছাত্র কি বলছেন সেটাই হলো আলোচ্য বিষয়। আমি এইরকম একটা অধ্যায় ধরছি যার ভিতরে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানাপ্রস্থ এবং সন্ন্যাসীদের যে ধর্ম, তাদের কৃত্য কর্তব্য এ সমস্ত নির্মিত হয়েছে, সেইরকমই একটা অধ্যায় আলোচনা করতে যায়। নিরপেক্ষভাবে ছাত্র যে কথা বলেছেন সেখানে কার কতটুকু বাহাদুরি এবং কার কতটুকু বাহাদুরি কম সেটা আলোচনা করা হয়েছে। এই প্রশ্নের উত্তরটা পরে দেবো, একটা প্রশ্ন এসেছে আমি ভগবত পাঠ করি আজ জন্য তার উত্তর দিয়ে। একাদশ স্কন্ধ সপ্তদশ অধ্যায়, প্রথমে ব্রহ্মচারী ধর্ম সম্বন্ধে এখানে আলোচনা করছি, তারপরে গার্হস্থ ধর্ম আলোচনা করছি। শাস্ত্রে বহু কথা রয়েছে, তার সঙ্গে সুন্দর আলোচনা আছে, সময় সাপেক্ষ ব্যাপার, শুধু শ্লোকগুলো পড়ে গেলাম আর একটু অনুবাদ পড়ে গেলাম, সে কোনো কিছু প্রকাশিত হবে। যদি বিস্তৃতভাবে আলোচনা করতে হয় সময় লাগবে, আমরা দুদিন ধরে জিনিসগুলো সুন্দরভাবে আলোচনা করি। ঘটনা পরম্পরা হচ্ছে ভগবান এই কৃষ্ণ স্বরূপে আবির্ভূত হয়েছে, তিনি এসে গুহা ধারণ করেছেন, ভক্তগণকে রক্ষা করেছেন, সনাতন ধর্ম স্থাপন করেছেন, এইগুলো পিতার মধ্যে তিনি বলেছেন, ভাগবতের মধ্যে বলা আছে তিনি কেন আছেন, তিনি এ জগতে বারে বারে কেন আবির্ভূত হন, তার কারণ তিনি নিজেই দেখিয়েছেন গীতার মধ্যে, যারা যারা আমি ধর্মেশ্বর জানি ভগতি ভারত অভ্যুত্থান ধর্মেশ্বর আত্মানন্দ প্রজন্ম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, কথাগুলো বলেছেন। সেই ভগবান এই তিনটে কাজ সমাপ্ত করেছেন, তিনি চলে যেতে চাচ্ছেন তার নিজালয়ে বৈকুণ্ঠ ধামে, প্রস্তুত হঠাৎ শুনতে পেলেন তার প্রিয় সখা বুদ্ধ যে ভগবান আমাকে নিয়ে যাচ্ছেন না, সঙ্গে ভগবান উদ্ধারকে বাদ দিয়েই যাচ্ছেন বুদ্ধ জানতে পেরেছেন। ভগবানের যাওয়ার সব প্রস্তুতি পর্ব সব শেষ, করেছে, মাটি থেকে খানিক কয়েক হাত উঠে গেছে ভগবানের। সেই সময় উদ্ধব কান্নাকাটি আরম্ভ করল। ঠাকুর এলাম যখন তখন তো একসঙ্গে এসেছি, তুমি আমাকে নিয়ে এসেছো, আর যাওয়ার সময় তুমি আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন? এই বলে কান্দে কান্দে আরম্ভ করল। আমি তোমার বিরহ সহ্য করতে পারব না, আমি কি করে থাকবো তোমার সাথে। কৃষ্ণ তখন বললেন, দেখো আমার যে কর্তব্য ছিল সে কর্তব্য আমি সম্পাদন করি, তোমার কর্তব্য এখন আরম্ভ হবে, সেই জন্য তোমাকে রেখে যাচ্ছি। আমার কি কর্তব্য? যে কথা, যে সনাতন ধর্ম তত্ত্ব আমি লোককে বুঝিয়ে গেছি, এইটাই তাদের বুঝাতে হবে আবার ভালোভাবে। সেই সনাতন ধর্ম তত্ত্ব তোমাকে ব্যাখ্যা করতে হবে, প্রচার করতে হবে, এই জন্য তোমাকে রেখে দেবে। আমি কখন যাবো? জিজ্ঞাসা করছেন ভগবান। বললেন, তুমি ঘুরতে পারবে, তোমার যখন সময় হবে তখন তুমি চলে যাবে আমার কাছে। কিন্তু উদ্ধবের একটা ইচ্ছা যে সেই সনাতন ধর্ম তত্ত্ব পুনরায় আবার ভগবান বলুন জগৎজীবের কাছে। তিনি বললেন, ঠাকুর কবে তুমি সেই সনাতন ধর্ম তত্ত্ব উপদেশ করেছিলে?